ভগবদ গীতায় কৃষ্ণ স্তরে স্তরে অর্জুনকে তত্ত্বজ্ঞান দান করলেন। প্রথমে ভগবদ্গীতার শুরুতে আমরা দেখতে পাই যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না। কেন? কেন আত্মীয় স্বজনদের বধ করে অর্জুন রাজ্য সুখ ভোগ করতে চায় না। কিন্তু কৃষ্ণের পরিকল্পনা অন্যরকম। কৃষ্ণ চায়, কৃষ্ণ স্থির করেছেন যে অর্জুন যুদ্ধ করবে। এমন নয় যে কৃষ্ণ যুদ্ধ চেয়েছিলেন, কিন্তু এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়ালো যে তখন আর অন্য কোনো গতি নেই। কৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করে ওদের বোঝাবার চেষ্টা করেছিলেন। বোঝা তো দূরের কথা, ওরা কৃষ্ণকে বন্দি করতে চেয়েছে, ভেবেছিল কৃষ্ণকে যদি বন্দি করে রাখি তাহলে অর্জুনের বল থাকবে না। এর আগেও বহু চেষ্টা হয়েছে, যদিও পাণ্ডবেরা বারবার কৌরবদের কাছে, দুর্যোধনের দলের কাছে নির্যাতিত হয়েছে, তবুও ওরা সহ্য করে গেছে। বারো বছর বনবাস, এক বছর অজ্ঞাতবাস, তাও প্রবঞ্চনা করে তাদেরকে হারানো হয়েছে দুটো ক্রীড়ায়, পাশা খেলায়। শকুনি ছিল এক জাদুকর, সে ওই জাদুর বিদ্যার দ্বারা যুধিষ্ঠিরকে হারিয়ে, কপট দুটো ক্রীড়ায় হারিয়ে তার সব কিছু নিয়ে নেয়। তারও আগে যদি আমরা যাই তাহলে দেখতে পাই যে যতুগৃহে ওদের পুড়িয়ে মারার ব্যবস্থা করা হয়েছিল পাণ্ডবদের। তারও আগে আমরা দেখতে পাই যে ভীমকে কালকুট খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এইভাবে কৌরবেরা বারবার পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত হয়ে তাদের সর্বনাশ সাধনে ব্রতী হয়েছে, কিন্তু পাণ্ডবেরা সহ্য করে গেছে। এমনকি যখন গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে কৌরবেরা বন্দী হল, তখন পাণ্ডবেরা গিয়ে তাদের উদ্ধার করল। ওদের চক্রান্তে ওরা বনবাসী, সেই বনবাসে থাকাকালীন অবস্থাতে তারা এইভাবে, তাও ওর গেছে কেন? ওদেরকে ঈর্ষান্বিত করার জন্য। ওদের, ওরা বনবাসী, ওদের কাছে গিয়ে নিজেদের ঐশ্বর্য জাঁকজমক দেখাবার জন্য গেছে, কিন্তু গিয়ে দুর্ভাগ্যক্রমে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ হয়েছে, গন্ধর্বরাজ চিত্রসেন পরাস্ত করে ওদের বন্দী করে রেখেছে। তখন পাণ্ডবেরা খবর পেয়ে স্থির করল যে তারা যাবে, যুধিষ্ঠির মহারাজ স্থির করলেন যে তারা যাবে, গিয়ে ওদের উদ্ধার করতে যাবেন। ভীমের সবসময় রাগ ছিল, ভীম যুধিষ্ঠির মহারাজকে অনেকভাবে তিরস্কার করেছে। যখনই ওর মন খারাপ হতো তখনই যুধিষ্ঠির মহারাজকে উনি বলতেন যে তোমারই জন্য এই অবস্থা আছে আমাদের। ভীম, এমনকি অর্জুনও যুক্তি দেখিয়েছিল যে কেন আমরা ওদের রক্ষা করতে যাব, ওরা আমাদের শত্রু। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন তখন যে দেখো, আমাদের যখন নিজেদের মধ্যে ঝগড়া হয় তখন আমরা পাঁচ ভাই, ওরা একশো ভাই, কিন্তু যখন বাইরের শত্রুর সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে তখন আমরা একশো পাঁচ ভাই। এটা আমাদের আমাদের পরিবারের দুর্নাম হবে, তো এইভাবে বারবার আমরা তাদের উদারতার দৃষ্টান্ত পাচ্ছি আর কৌরবদের সংকীর্ণতার দৃষ্টান্ত পাচ্ছি। তারা যখন অজ্ঞাতবাস থেকে ফিরে এলেন তখন তারা রাজ্যের প্রথমে রাজ্যের রাজ্য তাদের রাজ্য ফিরে চাইলেন। ইন্দ্রপ্রস্থ ছিল তাদের রাজ্য, আগেই বিচার হয়েছিল যে শুধু ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ সেটা কিরকম জায়গা, সেটা এমন একটা জায়গা ছিল যেখানে যেটা ছিল ঊষর মরুভূমি, কিছু হতো না, একবারে অকেজো জায়গা, সুতরাং সেটাই ওদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু পাণ্ডবদের ভক্তির এমনই প্রভাব যে সেই ভক্তির প্রভাবে পাণ্ডবেরা সেই স্থানটিকে এক অপূর্ব রমণীয় স্থানে পরিণত করেছে। বিশ্বকর্মা নিজে এসে সেই ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল, স্বর্গের কারিগর। এখন এইভাবে পাণ্ডবেরা কৌরবেরা পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে যখন দেখে যে এত সুন্দর ওদের সমস্ত জাঁকজমক, তখন ঈর্ষান্বিত হয়ে তারা তাদের সেটাও কেড়ে নেওয়ার, সেটাও আত্মসাত করার আয়োজন করে। স্বাভাবিকভাবে বিচার হয়েছিল ঠিক আছে, এরা যেহেতু আমাদের বংশের ছেলে মেয়ে ছেলে, ওদেরকে এই অংশটা দিয়ে দেওয়া হোক। হস্তিনাপুরটা ওরা রেখে দিল এবং তাদের প্রকৃত রাজ্যটা রেখে দিল, শুধু একটা অংশ পাণ্ডবদের দেওয়া হয়েছিল। পাণ্ডবেরা সেখানে তাদের রাজ্য স্থাপন করে রাজস্ব যোগ্য করেছিল। তখন কৃষ্ণদেব বলেছিলেন, দেখো রাজস্বীয় যজ্ঞ করছো কিন্তু রাজস্বীয় যজ্ঞের একটা খারাপ ফল হয়। তো যুধিষ্ঠির মহারাজ তার সত্ত্বেও রাজস্বীয় যজ্ঞ করেছিলেন, কারণ সেই রাজস্বীয় যজ্ঞের যে অনুষ্ঠানে পরে অনুষ্ঠানে দুর্যোধন আদি ওদের সকলকে ডাকা হয়েছিল, সেখানে পাণ্ডবদের বৈভব দেখে তারা ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং ঈর্ষান্বিত হয়ে তখন এই চক্রান্ত করে। দুর্যোধনের ঘুম হচ্ছিল না, একে তো ঈর্ষা, তার উপরে অপমান। সে অপমানটা দ্রৌপদী হেসেছিল দুর্যোধনকে দেখে। দুর্যোধন ওই ইয়ের এমনই একটা গুণ ছিল তাদের প্রাসাদে, সেখানে জলকে, যারা পাপী তারা জলকে স্থল বলে দেখত আর স্থলকে জল বলে দেখত। হ্যাঁ, যেখানে জল রয়েছে দুর্যোধন সেই জায়গাটাকে স্থল বলে দেখে সেখানে জলের মধ্যে পড়ে গেছে, আবার যেখানে স্থল সেখানে জল বলে ইয়ে করতে গিয়ে পিছলে পড়ে গেছে। এখন আর দ্রৌপদী সেটা দেখে হেসেছিল। একে তো দুর্যোধনের রোষ ছিল, কেন ও দ্রৌপদীকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু পারেনি, অর্জুন ওর মুখ থেকে ছিনিয়ে ওর দিয়ে ছিনিয়ে নিয়েছিল দ্রৌপদীকে, সেই জন্য একটা অপমানের ভাব ছিল। আর এখানে দ্রৌপদী ওকে দেখে হেসেছে, এই যে অপমান সে দুর্যোধন সহ্য করতে পারে। এইভাবে ক্রমে ক্রমে ইয়ে গড়ে উঠেছে তাদের বিরোধ ভাব, তাদের শত্রুতা। এবং তার এই অবস্থা থেকে শকুনি বলল, ঠিক আছে আমি ভাগ্নে, তো ভাগ্নের রাত্রে ঘুম হচ্ছে না, ঈর্ষায় জ্বলে যাচ্ছে, এই অবস্থা দেখে ভাগ্নের প্রতি কৃপা করে মামা বলল যে ঠিক আছে দুর্যোধন চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করব, তুমি যুধিষ্ঠিরকে পাশা খেলায় নিই। এখন ক্ষত্রিয়দের একটা ইয়ে রয়েছে, শর্ত রয়েছে, বা ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যে যুদ্ধে এবং পাশা খেলায় ক্ষত্রিয়কে আহ্বান করলে ক্ষত্রিয় প্রত্যাখ্যান করতে পারে না, সেটা তার পরাজয়। প্রত্যাখ্যান করা মানে তার পরাজয়। এইভাবে যুধিষ্ঠির মহারাজ বাধ্য হয়েছিলেন সেই পাশা, আবার যুধিষ্ঠিরের উইকনেসও ছিল, ও পাশা খেলতে খুব ভালোবাসে, এখন তিনি ধর্মপুত্র, তিনি সত্যবাদী, আর শকুনি নাম শুনেই বোঝা যায় সে কিরকম ব্যক্তি। এখন সেই শকুনির সঙ্গে দ্রুত ক্রিয়ায় যুধিষ্ঠির মহারাজ সব হারালেন, এমনকি চরণে দ্রৌপদীকে পণ রাখলেন। দ্রৌপদীকে পণ রাখার আগে তার এক এক করে এক এক ভাইকে পণ রেখেছিলেন, সেই সময় সবকটি ভাইদের হারালেন, হারিয়ে তারপরে দ্রৌপদীকেও হারালেন। তখন দ্রৌপদীকে নির্যাতন করা হল। এই সময় বিভিন্ন পাণ্ডবেরা বিভিন্ন প্রতিজ্ঞা করেছিলেন দুঃশাসক। তখন প্রশ্ন হতে পারে, পাণ্ডবেরা তাহলে কেন দ্রৌপদীকে ওখানে রক্ষা করল? তারা তো তার পতি, এবং তারা কেন দ্রৌপদীকে এইভাবে নির্যাতিত হতে দিল? তার দুটো কারণ। একটা কারণ, পাণ্ডবেরা ইতিমধ্যেই কৌরব দুর্যোধনের কাছে বিকৃত হয়ে গেছে। ভীম, অর্জুন, নকুল, সহদেবকে যুধিষ্ঠির মহারাজ পণ রেখে হেরে গেছেন, অর্থাৎ পাণ্ডবেরা আর তার পাণ্ডবেরা এখন যুধিষ্ঠিরের কৃতদাস, দুর্যোধনের কৃতদাস, আর দ্রৌপদীও তার কৃতদাসী। এখন এমনই এক ইয়ে যে বেদের নিয়মগুলি এমনই, যে ন্যায় বা নীতিগুলি এমন যে সেগুলি কেউ সজ্ঞানে লঙ্ঘন করত না, যে যদিও দেখছে দ্রৌপদীকে এইভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তারা যুদ্ধ করতে পারছে না, কেননা প্রভুর বিরুদ্ধে ভৃত্য কখনো মাথা তুলতে পারে না, প্রভুর বিরুদ্ধাচরণ করা অন্যায়। আর যেহেতু দ্রৌপদীও তাদের কাছে হেরে গেছে, পণে হেরে যাওয়ার ফলে দ্রৌপদী এখন তাদের সম্পত্তি, দ্রৌপদীকে নিয়ে এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু তখন তারা প্রতিজ্ঞা করেছেন, যেমন ভীমের প্রতিজ্ঞা ছিল সে দুঃশাসনের রক্তপান করবে, আর দুর্যোধনের যে থাই দেখিয়ে দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করার ইঙ্গিত দিয়েছিল, ও বলেছিল ওই তার ওই থাইটা ভেঙে দেবে। তো এইভাবে আমরা দেখতে পাই যে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা ক্রমে ক্রমে গড়ে উঠে। কৃষ্ণ ইজ অ্যান এক্সপার্ট ডাইরেক্টর, এ নাটক হচ্ছে, এই নাটকটা এমনভাবে তিনি তো করেছেন যে একেবারে নিখুঁত, প্রতিটি অভিনেতা এমন সুন্দরভাবে অভিনয় করছে যে একেবারে বাস্তবের থেকেও তা আরো বেশি সত্য হয়ে গেছে। তো এইভাবে কৃষ্ণ যদি কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছে, আর সেই যুদ্ধের প্রাক্কালে, যুদ্ধ প্রাক্কালও বলা যায় না, যুদ্ধের যখন ঠিক শুরু হয়ে গেছে তখন শঙ্খ বেজে যাওয়া মানে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানেও বুঝতে হবে যে কৃষ্ণ সময়টাকে বিস্তৃত করেছেন। একটি নিমেষের মধ্যে তিনি অর্জুনকে ভগবদ গীতা শুনিয়েছেন, অর্জুনের মনে হচ্ছে যেন কতক্ষণ ধরে এই 700 শ্লোক কৃষ্ণ বললেন। কৃষ্ণের এই ক্ষমতাটা রয়েছে তাই না? কৃষ্ণ সময়কে বাড়াতে পারেন, আবার কৃষ্ণ সময়কে কমাতেও পারেন। সে সম্বন্ধে আমি একটা দৃষ্টান্ত দেব। কৃষ্ণ সময় কিভাবে সংকীর্ণ করে দেন, সময়কে কিভাবে কমিয়ে দিতে পারেন, তার একটি দৃষ্টান্ত হচ্ছে এক ব্রাহ্মণ, সে বৃদ্ধ কিন্তু তার অন্তরের বাসনা যে তিনি বদ্রীনাথে যাবেন, মৃত্যুর আগে একবার অন্তত বদ্রীনাথ দর্শনে যাবেন, বদ্রীনারায়ণের দর্শনে। এখন বদ্রীনাথ পাহাড়ের ওপরে অনেক উঁচুতে, তো সেখানে যাওয়া কষ্টসাধ্য, আর তখন তো এরকম গাড়ি ছিল না, পথও ছিল না, পায়ে হেঁটে পাহাড়ে চড়ে চড়ে যেতে হতো। তো সেই ব্রাহ্মণ গেছেন বদ্রীনাথ, কোন রকমের বদ্রীনাথে পৌঁছেছে, তো অনেক দেরি হয়ে গেছে, যেতে অনেক সময় লাগে, কেন ওই সময় ওখানে পাহাড়ের পথে কেবল কত মাসের কয়েক মানে বছরের কয়েকটি মাসই কেবল সেখানে যাওয়া যায়, চলাফেরা করা যায়। আর বদ্রীনারায়ণও এক সময় সেখানে যান, যখন গ্রীষ্মের শুরু হয় তখন যায়, আর যখন শীতের শুরুতে তিনি নেমে আসেন যোশী মঠে। সেটা চিরাচরিত প্রথা, কেন বদ্রীনাথ সব বরফে ঢাকা পড়ে যায় ওখানে, তো সেখানে তো কেউ থাকতে পারবে না, তাহলে ভগবানের পূজা কিভাবে হবে? তাই নিচে নে পাহাড়ের নিচে নেমে আসেন, পাহাড়ের ঠিক নিচে নয়, আরেকটু নিচে নেমে আসে যেখানে বরফ পড়ে না অতটা। তো ব্রাহ্মণ যখন ওখানে পৌঁছেছে, তিনি গিয়ে দেখেন যে বদ্রীনাথকে নিয়ে সকলে যাচ্ছে, পূজারি এবং ইয়েরা, তারা বদ্রীনারায়ণকে নিয়ে যাচ্ছে নিচে। তো ব্রাহ্মণ ভাবল যে আমি এত কষ্ট করে এলাম, আর তো কোনোদিনও আমি আসতে পারবো না বদ্রীনাথে, অতএব আমি আর নিচে যাব না, আমি এখানেই থেকে যাব, এখানে আমার মৃত্যু হোক। তো সকলে দেখছে যে ব্রাহ্মণ ওখানে, তো বলল যে চলো তো নিচে চলো, এখানে কি করবে? বললো না আমি আর যাব না নিচে। তখন ওরা সকলে বলল যে দেখো কিছুদিন পরেই তো বরফ পড়া শুরু হবে, এখানে খাবার দাবার কিচ্ছু পাবে না, ছ মাস ধরে এখানে কিচ্ছু থাকবে না, শুধু থাকবে কতগুলি নেকড়ে, আর সেই নেকড়েগুলি তোমাকে পেয়ে তাদের মহোৎসব করবে। ব্রাহ্মণ বলল তাই হোক, আমি নিচে যাব না। তো সকলে দেখলো যখন সেই ব্রাহ্মণকে আর বোঝানো যাচ্ছে না, তখন তারা সকলে বদ্রীনারায়ণকে নিয়ে নিচে চলে গেছে। তো ব্রাহ্মণ বসে আছে, এমন সময় দেখে এক রাজপুরুষ ঘোড়ায় চড়ে সেখানে এসে উপস্থিত। তো বলছে তুমি এখানে কি করছো? ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে। তো বললো যে আমি এসেছিলাম বদ্রীনারায়ণ দর্শনের জন্য, তো আমি যখন এসে পৌঁছলাম তখন দেখি ওরা সবাই বদ্রীনারায়ণকে নিয়ে নিচে চলে যাচ্ছে, তাই আমি ঠিক করেছি এত কষ্ট করে যখন এখানে এলাম, আর যখন ভবিষ্যতে আসা সম্ভব হবে না, আমি এখানেই থেকে যাব, এখানেই আমার দেহ পতন হোক। তো সেই রাজপুরুষটি বললেন আমারও পথ ভুল হয়ে গেছে, আমি এখানে এসে পড়েছি, তো চলো রাত তো এখন তো রাত হয়ে আসছে, আমি এখানেই থেকে যাব, আর কোথায় যাব, আজকে রাতে এখানেই থেকে যাব। তখন সে বলল ভালো, সঙ্গী পাওয়া গেল। তো সেই রাজপুরুষটি বললেন যে সময় কাটানো যাক কিছু করে, তুমি পাশা খেলতে জানো? ও বলে হ্যাঁ জানি। চলো আমরা সে পাশা খেলি একটু। তুই পাশা খেলতে গেলে সেদিন পূর্ণিমার রাত ছিল, পাশা খেলে রাত ভোর হয়ে গেছে। যখন ভোর হয়েছে একটু পরে তারা দেখছে যে সমস্ত কীর্তন করতে করতে বাজনা বাজিয়ে সব বদ্রীনারায়ণকে নিয়ে আসছে। তোরা সেই ব্রাহ্মণকে দেখে অবাক হয়ে গেছে, বলছে আরে তুমি এখনো এখানে আছো? আর ব্রাহ্মণ তাদের বলছে কি ব্যাপার, তোমরা কালকে আজ কাল গেলে সকালবেলা কাল গেলে আর আজকেই তোমরা ফিরে এসছ? তো তখন পরে কথাবার্তার মাধ্যমে জানা গেল যে ওরা বুঝতে পারল যে ছ মাস অতিবাহিত হয়ে, আর ব্রাহ্মণের কাছে ওটা কেবল একটি রাত। তো ব্রাহ্মণ তখন ভাবলো সেই রাজপুরুষটি কোথায়, যার সঙ্গে আমি দু ইয়ে খেলছিলাম, পাশা খেলছিলাম, তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না, এবং যাকে জিজ্ঞাসা করা হলো সে কোথায়, এরকম কোনো ব্যক্তিকে দেখেছে কিনা, কেউ বলল না, কেউই এরকম ব্যক্তিকে দেখে, তাহলে সেই ব্যক্তিটি কে? বদ্রীনারায়ণ স্বয়ং। আর এখানে ভগবান কি করলেন, ছ মাসকে এক রাত্রির মধ্যে ইয়ে করে দিল, সংকুচিত করে দিল। তো এইভাবে ভগবান সময়কে বাড়াতে পারেন আবার কমাতে পারেন। এটা তো টাইম, আরেকটা দৃষ্টান্ত হচ্ছে স্পেস, স্থান। স্থানকে ভগবান কিভাবে সংকুচিত করছেন তার একটি দৃষ্টান্ত এখানে। এক অন্ধ, তার বহুদিনের বাসনা যে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যাবে, তো সে একসময় শুনল যে তার গ্রামের লোকেরা সব বৃন্দাবনে যাচ্ছে, তো বলে আমিও, আমাকেও তোমাদের সঙ্গে নেবে? তো ওরা ভাবলো যে হ্যাঁ ঠিকই তো, এই ব্রাহ্মণের এত আকাঙ্ক্ষা, এই অন্ধ ব্রাহ্মণের এই আকাঙ্ক্ষা, এটা আমরা পূর্ণ করব, চলো তুমি আমাদের সঙ্গে চলো। তো এবার চলছে, যাওয়ার পর ওরা দেখছে যে ব্রাহ্মণের জন্য, ওদের এই অন্ধের জন্য তাদের স্পিড অনেক শিথিল হয়ে গেছে, তাদের গতি শিথিল হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে পারছে না ওকে নিয়ে যাওয়া। তোরা এক সময় ইয়ে হয়ে নিতান্ত তোমার বিচলিত হয়ে তারা ঠিক করলো যে ব্রাহ্মণকে এখানে রেখে, ওরা বললো যে দেখো তুমি এখানে বসো, তোমার জন্য আমরা এগোতে পারছি না, তোমাকে নিয়ে যাওয়ার আনাটাই ভুল হয়েছে, তা কাজ করো তুমি এখানে বসো, আমরা বৃন্দাবন দর্শন করে যাওয়ার সময় না তোমাকে নিয়ে যাব। তো অনেক অনুনয় করলো, দেখুন আমাকে রেখে যাবেন না, আমি বহু আশা করে এসেছি বৃন্দাবনে যাব। ওরা কিছুতেই সে কথা শুনলো না, ওকে ওখানে বসিয়ে রাখলো একটা গ্রামে, বললো তুমি এখানে থাকো, আমরা যাওয়ার পথে তোমাকে নিয়ে যাব। তো ব্রাহ্মণ গাছের নিচে বসে আছে, তো কিছুক্ষণ পর একটা ছেলে এসেছে, এসে বলছে যে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলছে আমি অন্ধ, আমি বৃন্দাবন যাত্রী গ্রামবাসীদের সঙ্গে এসেছিলাম, তো তারা আমার বোঝা বহন করতে না চেয়ে তারা আমাকে বসিয়ে রেখে বৃন্দাবন দর্শনে গেছে। তো ছেলে বলল তাহলে তুমি এখন কি করবে? আমি বসেই থাকবো। বলে জান চাই এসো আমার সঙ্গে এসো, আমি আমার বৃন্দাবনে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আমার জানা আছে। তো ব্রাহ্মণ বললো তুমি আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ আমি নিয়ে যাব। তো ওই শিশু ছেলেটি হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ব্রাহ্মণকে ওই ছেলেটি বলছে যে তুমি বৃন্দাবনে পৌঁছে গেছো, আর ইতিমধ্যে তার গ্রামবাসীরা ওখানে এসে পৌঁছে বসে এসে ওকে দেখে বলছে আরে তুমি এখানে কি করে? ও বলল যে আমার কাছে ছেলে, সে হাত ধরে একটা শর্টকাট রাস্তা আছে বলে শর্টকাট রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসছে। এখন কে এই শর্টকাট রাস্তাটি দিয়ে নিয়ে এলেন? কৃষ্ণ। তো এইভাবে কৃষ্ণ স্থান এবং কাল এই দুটোরই নিয়ন্তা। তো কুরুক্ষেত্র যুদ্ধের সময় সেই বুঝতে হবে যে কৃষ্ণ, ওর যুদ্ধ শুরু হয়ে গেছে, শঙ্খ বেজে গেছে, তার মানে কতটুকু সময় বাকি ছিল? কেবল হয়তো কয়েকটি নিমেষ, কয়েকটি সেকেন্ড, কিন্তু সেই সময়টিকে কৃষ্ণ বর্ধিত করে অর্জুনকে এই ভগবদ্গীতার শিক্ষা দান করলেন। 700টি শ্লোক তিনি ভগবৎ অর্জুনকে শোনালেন, শুনিয়ে তার মাধ্যমে তিনি যে তত্ত্বজ্ঞান দিয়ে যখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন এখন তুমি অর্জুন কি করতে চাও তুমি নিজে বিচার করো, উত্তরে অর্জুন কি বললেন যে আমার মোহ এখন নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, এবং এখন আমি, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। এখন এইভাবে ভগবান ভগবদ্গীতা অর্জুনকে নিমিত্ত করে বলেছেন। এখানে এটি একটি দৃষ্টান্ত স্বরূপ, অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত, অর্জুনের মায়াচ্ছন্ন হওয়ার, বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। সাধারণ মানুষ তার স্বরূপ বিস্তৃত হয়ে আছে, সেটা বোঝা যায়। কিন্তু অর্জুনের স্বরূপ বিস্তৃতি, তিনি ভগবানের নিত্য পার্শ্বদ, সেটি যোগমায়ের প্রভাবে হয়েছে। যেন মনে হয়েছিল অর্জুন এই তত্ত্বজ্ঞান জানেন, তাই ভগবান অর্জুনকে নিমিত্ত করে ভগবদ গীতা দান করলেন। নিমিত্ত মাত্রং ভবসব্যসাচ। আর অর্জুনও চিরকাল ভগবানের নিমিত্ত হয়েই সবকিছু করেছেন। তাই জন্য কি বলা হচ্ছে, গীতা মাহাত্ম্যে বলা হচ্ছে যে সর্ব উপনিষদ ও গাব, সমস্ত উপনিষদগুলি হচ্ছে একটি গাভী। আর দগ্ধা গোপাল নন্দনা, আর সেই গোপাল নন্দন সেই গাভীটিকে দোয়াচ্ছে। সেই গোপালকে কে? গোপাল হচ্ছেন শ্রীকৃষ্ণ। উপনিষদগুলি একটি গাভী, আর সেই উপনিষদকে দোহন করছেন কে? উপনিষদ রূপী গাভীকে দোহন করছেন কে? কৃষ্ণ, গোপাল। আর গাভী দুধ দেয় কেন? দুধ দেয় কিভাবে? বৎসকে উপলক্ষ করে গাভী দুধ দেয়, বাছুরের জন্য গাভী দুধ দেয়। কিন্তু বাছুর পুরো দুধটা খায় না, বাছুরকে একটু দুধ খাওয়ানো হয়, তারপরে দুধ দোহন করা হয়। যদি বাছুরকে, বাছুর যদি পুরো দুধটা খায় গরুর, কোনো কোনো সময় দেখা, আমরা দেখি যে আমাদের যে ফার্ম আছে, বাছুর যদি হাল কোন রকমে, বাছুরকে আলাদা করে রাখা হয়, কিন্তু কোনোভাবে যদি বাছুর গাভীর কাছে চলে যায় আর সেই গাভীর দুধ যদি খেয়ে ফেলে পুরোটা, তাহলে বাছুরটা অসুস্থ হয়ে পড়ে, বাছুর পুরো দুধ খেতে পারে না গাভীর। এই দুধটা তাহলে কাদের জন্য? মানুষদের জন্য। তাহলে বাছুরকে নিমিত্ত করে দুধ দেওয়া হচ্ছে, কিন্তু দুধ কারা খায়? মানুষেরা। ঠিক তেমনি এই যে দুধ যা উপনিষদ রূপী গাভীকে দোহন করে পাওয়া গেল, যেটি কৃষ্ণ দোহন করলেন, সেটি কাকে নিমিত্ত করে? বৎস পার্থ। বৎস মানে সে গাভীর বাছুর, কি হচ্ছেন? অর্জুন পার্থ। আর দুগ্ধম গীতামৃতম মহৎ, যারা যারা মহৎ তারা এই দুগ্ধ পান করে, ভগবান অমৃত পান করে। অর্জুনকে নিমিত্ত করে দিয়েছেন, কিন্তু অর্জুনের এটা দরকার ছিল না। সোজা কথায় ভগবত ভক্ত ভগবানের নিত্য পার্ষদের তত্ত্বজ্ঞান লাভের প্রয়োজন নেই, কারণ তারা পূর্ণ তত্ত্বে অধিষ্ঠিত। কিন্তু অর্জুনকে নিমিত্ত করে ভগবান দিলেন যাতে আমরা সেটি লাভ করতে পারি। হ্যাঁ, আমাদের বেলায় এর এই গীতার প্রচন্ড এক অপূর্ব প্রয়োজন রয়েছে, এক অসম্ভব প্রয়োজন রয়েছে। কিরকম? প্রথম কথা হচ্ছে যে কটা আমরা স্বাভাবিকভাবে কজন জড়ের সঙ্গে চেতনের পার্থক্যের কথা বিচার করে দিই, যে জড় আর চেতন দু রকমের বস্তু দেখা যাচ্ছে, তাই না? যেমন এই টেবিল, এই চেয়ারটা জড়ো, টেবিলটা জড়ো, ফ্লোরটা জড়ো, মেঝেটা জড়ো, দেয়ালগুলি জড়ো, তাই না? এগুলি জড়ো, এর মধ্যে কোনো চেতনা নেই। নাকি তুমি আমি আমরা সকলে, আমরা কি জড়ো না চেতন? আবার আরেকটা জিনিস বিচার করা যায়, এই দেহটা কি কিসের? দেহটা জড়ো, তাই না? কিন্তু এই দেহটি চেতন, প্রকৃতপক্ষে যে দেহের উপাদানটি জড়, কিন্তু দেহটি চেতন। আবার একসময় দেখতে পাই এই জড় দেহটি আবার জড় হয়ে যায়, কখন? মৃত্যুর পর। ওই মৃত্যুর পরে ওই মৃতদেহটির সঙ্গে এই চেয়ারটির কোনো পার্থক্য নেই, তাই না? বা টেবিলটির কোনো, কিন্তু সেই দেহটিও অচেতন, জড়। এখন এই দেহটিতে এত বছর ধরে জীবনের সঞ্চার হয়েছিল, প্রাণের সঞ্চার হয়েছিল, চেতনের সঞ্চার হয়েছিল, কি করে সম্ভব হল? তার কারণ আত্মার উপস্থিতি। এবং সেই আত্মার উপস্থিতির জন্যই জীবের এই দেহে প্রাণের বা জীবনের সঞ্চার হয়। তাহলে আত্মার প্রভাবে যদি এই জড় দেহটিতে, মৃত দেহটিতে এইভাবে চেতনা সঞ্চার হয়, তাহলে না জানি আত্মা নিজে কতটা চেতন। এখন সেই আত্মা সম্বন্ধীয় জ্ঞান ভগবান গীতায় দান করলেন। প্রথমে তিনি যে আত্মা সম্বন্ধে জানালেন, সেই আত্মা কি, আত্মার গুণাবলী কি, আত্মার বৈশিষ্ট্য কি, তিনি সেই সম্পর্কে বললেন যে ন জায়তে মৃয়তে বা কদাচিন, আত্মার কখনো মৃত্যু হয় না। আর কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না। আর দেহটা কি, দেহটা হচ্ছে একটা পোশাক, একটা আবরণ। তো এইভাবে দেহ আর আত্মার মধ্যে ভগবান পার্থক্য নিরূপণ করলেন। করার পরে তিনি বোঝালেন এই প্রকৃতি কি এবং তিনি কি। তাহলে জীব, প্রকৃতি আর ভগবান, ঈশ্বর, এই তিনটি তত্ত্ব জানা হলো। তার সঙ্গে আবার দুটি তত্ত্ব কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝালেন, একটা হচ্ছে কাল আর একটি হচ্ছে কর্ম। এই পাঁচটি বিষয় নিয়ে ভগবদ গীতা। আত্মা, প্রকৃতি, ঈশ্বর, কাল এবং কর্ম, এইভাবে বিজ্ঞানসম্মতভাবে ভগবান অর্জুনকে এই শিক্ষা দান করে চরমে তিনি অর্জুনকে কি নির্দেশ দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সমস্ত ধর্ম, তোমার তথাকথিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও। তাহলে কি লাভটা কি হবে, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচিরঃ। তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে রক্ষা করব, সেজন্য কোনো চিন্তা করো। তখনকার দিনে মানুষের মধ্যে পাপের ভয় ছিল, এখন তো মানুষের পাপের ভয় নেই, তাই না? তারা ভাবে কি পাপ টাপ কি, এগুলো সমস্ত মন গড়া কতগুলি কথা, আমার ইন্দ্রিয় তর্পণের জন্য যেটা প্রয়োজন সেটা যেন তেন প্রকারে না গ্রহণ করতে হবে, ঘুষ নিয়ে হোক, চুরি করে হোক, যাবজ্জীবেত সুখম জীবেত, আবার সেটাও ইয়ে, তখনকার লোকেরা ঋণং কৃত্যা ঘৃতং পিবে, এখন আর ঘৃতং এরও প্রয়োগ, ওরাই ধার ধারে না, ঘি নয়, এখন ঋণং কৃত্যা মদ্য পিবে। এখন এই যে দুর্দশাগ্রস্ত একটা অবস্থা পৃথিবীতে এসে দাঁড়িয়েছে, যেখানে মানুষের কোন রকমের চিন্তা নেই, কোন রকমের সৎপথে থাকার কোন রকমের অনুপ্রেরণা নেই, ভগবানে বিশ্বাস নেই, এরকম একটা দুর্দশাগ্রস্ত পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভগবত ভক্তির প্রচার অত্যন্তই কঠিন। কিন্তু শিল প্রভুপাদ করে গেছে, এবং সে চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথটি শিল প্রভুপাদ এমন সুন্দরভাবে তুলে ধরেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা, যাদের কৃষ্ণের সঙ্গে বা কৃষ্ণ ভক্তির সঙ্গে বা বৈদিক সভ্যতার সঙ্গে কোনো যোগ ছিল না, তারা আজকে কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে, এবং তোমরাও এখন তোমরা যে কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছ, এতে আশ্চর্যের কিছু নেই, কেন তোমাদের সংস্কারটা রয়েছে, সংস্কার রয়েছে, বৈদিক এই ভারতবর্ষে জন্ম হওয়ার ফলে বৈদিক সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে একটা যোগ এসেছে। তবে একটা জিনিস প্রভুপাদ কি করছেন, প্রভুপাদ ভারতবাসীদের মধ্যেও তিনি কতগুলি ভ্রান্ত ধারণা নিরসন করে প্রকৃত তত্ত্বজ্ঞানটি দান করছেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষের হিন্দু ধর্মের আজকে যে অবস্থা, একটা গোজামিল খেয়ে হয়ে গেছে, কোন রকম তত্ত্বজ্ঞান নেই কারোর, সকলেই যে যার ইচ্ছে মতো একটা কিছু করে যাচ্ছে, কালী পুজো, দুর্গা পুজো, যে কেন করছে তা জানে, আবার পুজোর যে ধরন সেটা তোমরা তো অধিক অনেকেই তো কলকাতায় থাকো সুতরাং দেখতে পাচ্ছ, এটা ঠিক পূজা হচ্ছে না, এটা আনন্দ নয়, এটা তামাশা হচ্ছে, তামাশা আর নির্যাতন। চাঁদা আদায়, আমি যখন দেশের সময় থাকতাম তখন ওই সময়টা একটা মানে ইট ওয়াজ এ ভেরি ডিস্টার্বিং এক্সপিরিয়েন্স টু গো টু ক্যালকাটা। কলকাতা যাওয়াটা একটা ভীষণ বল যাওয়া এবং আসা, কেন রাস্তায় বারবার গাড়ি থামিয়ে ওরা চাঁদা চাইত, সে জবরদস্তি করে চাঁদা, তারপরে তো সেই চাঁদা নিয়ে ওরা যে কি করে সেটা তো তোমাদের জানাই আছে। তো এটা তো এটা কোনো ধর্ম নয়। তাই আজকে শিক্ষিত সমাজ যদি ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে থাকে, শিক্ষিত হিন্দুরা ধর্মের প্রতি যদি বীতশ্রদ্ধ হয়ে থাকে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেন এরকম ইয়েতে পরিস্থিতিতে আমার মনে আছে আমিও বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। তখন অবশ্য অবস্থা অনেক ভালো ছিল, আজ থেকে 25-30 বছর আগে আমাদের এখানকার পরিস্থিতি অনেক ভালো ছিল, কিন্তু এখন কি অবস্থা হয়েছে, তার থেকে শতগুণে খারাপ হয়ে গেছে। কিন্তু প্রভুপাদের সান্নিধ্যে আসার পরে যে প্রকৃত হিন্দু ধর্ম যে কি সেটা আমরা জানতে পেরেছি, হিন্দু ধর্মের প্রকৃত তত্ত্বটি যে কি সেটা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি সেই প্রথম জানতে পারলাম, যদিও বইটির অনেক গ্রন্থাবলী আমি পড়েছি ধর্ম সম্বন্ধে, কিন্তু কেউই কোন স্পষ্ট পথ প্রদর্শন করতে পারে। শিল প্রভুপাদের এমনই এক মহিমা যে প্রভুপাদের কাছে যে গ্রন্থটি আমি নিয়েছিলাম, দ্য নেক্ট অফ ডিভোশন, যে প্রথম বইটি আমি পড়ি, সেটি প্রথম পাতা থেকে আমি বুঝতে পেরেছিলাম সে সব কিছু একেবারে সরল হয়ে গিয়েছিল। এইটি প্রভুপাদের বৈশিষ্ট্য। যেমন ডাক্তারের কাছে গেলে সহজে রোগ সেরে যাবে, তাই না? কিন্তু হাতুড়ের কাছে গেলে রোগ সারা তো দূরের কথা, সর্বনাশ হবে। তো সেইটাই হচ্ছে মূল বিচার্য বিষয়, যে আমাদের প্রকৃত ডাক্তার আর তার সান্নিধ্যে যখন যাওয়া আমরা সেই ডাক্তারের সন্ধান পেলে তখন তার প্রেসক্রিপশন অনুসারে ওষুধটা নিতে হবে। তোমরা সকলে ভালো করে এই পথে এগো। একটা জিনিস সবসময় মনে রেখো, অন্ধবিশ্বাস নিয়ে এগিও না। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। যে সিদ্ধান্ত বলে যে আমাদের অন্ধবিশ্বাস সহকারে এটা গ্রহণ করতে হবে তা নয়, বিচার করে দেখো, হাজার প্রশ্ন থাকলে সে হাজার প্রশ্ন নিয়ে এসো, এবং যখন মনে হবে যে না এইটিই হচ্ছে প্রকৃত ধর্মের পথ, এইটি প্রকৃত পরমার্থের পথ, তখন এই পথটিকে যথাযথভাবে অবলম্বন কর। তখন আর যেন কোনো সংশয় না থাকে, অর্থাৎ সমস্ত সংশয় দূর করে এই পথটি অবলম্বন করে। আমরা কখনো বলবো না যেহেতু মহাপ্রভু এই পথটি দিয়ে গেছেন সুতরাং গ্রহণ করতে হবে, বা প্রভুপাদ দিয়ে গেছেন বলে গ্রহণ করতে হবে, অথবা আমি দিচ্ছি বলে গ্রহণ করতে হবে, না, গ্রহণ তুমি করবে, শুধু বিচার করে দেখো এটা গ্রহণীয় কি না। এবং সে সম্বন্ধে হলফ করে বলা হচ্ছে কি, বীর দর্পে ঘোষণা করা হচ্ছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য চন্দ্রের দয়া বিচার করে দেখো, বিচার করে দেখো মহাপ্রভু কি দিয়ে কি দিয়ে গেছে। ভগবদ গীতায় শ্রীমদ ভাগবতে কি দেওয়া হয়েছে সেটা বিচার করে দেখো। ভগবদ গীতা লাল শালিতে মুড়ে কি বলবো আসনে রেখে দিলে, পূজার আসনে রেখে দিলে কোনো কাজ হবে না। কাজ অবশ্য হবে, কারণ বাড়িতে যে ভগবদ গীতা থাকে থাকে তাহলেও কাজ, তারও একটা মঙ্গলময় প্রভাব রয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। কৃষ্ণ লাল কাপড়ে মুড়ে ওটা মন্দিরে আসনে রেখে দেওয়ার জন্য কৃষ্ণ ভগবদ গীতা বলেননি। কৃষ্ণ ভগবদ গীতা বলেছিলেন কেন, যাতে আমরা সেটা শুনে বুঝতে পারি, অতএব ভগবদ গীতা পাঠ করুন। আবার ভগবদ গীতার বিশ্লেষণটাও এমন কোন ব্যক্তির কাছ থেকে শ্রবণ করো যিনি নিজে ভগবদ গীতার তত্ত্বটি বুঝতে পেরেছেন। যারা নিজেরাই বোঝেনি তারা ভগবদ গীতা কি বন্ধুকে কি বোঝাবে। অতএব বিজ্ঞানসম্মত ভাবে এই পথটিকে অবলম্বন করো, করে এগিয়ে চলো। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, অতএব এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করো, এইটি সকলের একমাত্র কাম্য হওয়া উচিত। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট কলকাতা থেকে এলে, অনেক কষ্ট করে এখানে থাকলে, এটা সেটাও করলে, আমি তোমাদের বলেছি বলে আমি আমার সুবিধার জন্য আমি বললাম আমি কলকাতায় যাব না রোববারে, তোমরা সকলে এসো, কেননা এই রোববারটাই শেষ রোববার, এরপরে আমি বুধবারে কলকাতায় যাচ্ছি, বৃহস্পতিবারে বাইরে চলে যাচ্ছি। অতএব তোমাদের সঙ্গে সাক্ষাৎকার আর এবার হবে না বলে আমি ইয়ে করলাম। একবার আমি ভেবেছিলাম কলকাতায় যাব, কিন্তু পরে দেখলাম যে ভীষ্ম পঞ্চক হচ্ছে, সুতরাং এখন আমি এই পাঁচটা দিন মায়াপুরেই থাকব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ বলো, তোমাদের তিনটে প্রশ্ন আছে। না, শিবের মৃত্যু হয় না, শিব দেবতা নন, স্মৃতি ব্রহ্মার ঊর্ধ্বে, এবং শিবের নিত্য ধাম রয়েছে যাকে বলা হচ্ছে মহেশ ধাম, সেটি এই জড়জগতের ঊর্ধ্বে। যেমন ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে গোলক ও নাম নেই নিজ ধাম নেই, তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতে সুতে। দেবীধাম, এই ব্রহ্মাণ্ডটি হচ্ছে দেবীধাম, জড় জগৎটি হচ্ছে দেবীর ধাম, দুর্গার স্থান বা মহামায়ার স্থান, মহামায়ার ধাম। দেবীধামের ঊর্ধ্বে এটা বৃহৎ বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা হচ্ছে এইভাবে যে ব্রহ্মাণ্ডের সাতটি আবু চতুর্দশ ভুবনাত্মক ব্রহ্মাণ্ড তার সাতটি আবরণ, সেই আবরণগুলি ভেদ করলে আমরা আসছি বিরজা বা কারণ সমুদ্র এবং তারপরে ব্রহ্মজ্যোতি। এই যে কারণ বাড়ি আর ব্রহ্মজ্যোতি একই বস্তু প্রায়, একটা অবস্থাতে তাকে কারণ বলে মনে হচ্ছে, কারণ সমুদ্র, আর অন্য ইয়েতে ব্রহ্মজ্যোতি। যাই হোক, প্রাথমিক ইয়েতে বলা হচ্ছে কারণ সমুদ্র বা বিরজা, বিরজার ওপরে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতির ওপরে মহেশ ধাম, শিবের স্থান, মহেশ ধামের উপরে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠের উপরে মথুরা মণ্ডল। অবশ্যই দিকে দেখতে গেলে বৈকুণ্ঠের আবার উপরের ভাগে রয়েছে অযোধ্যা, তারপরে দ্বারকা, তো বৈকুণ্ঠেরই অন্তর্গত, কিন্তু তারপরে মথুরা মণ্ডল, এবং সেই মথুরা মণ্ডলে চরম শীর্ষে রয়েছে বৃন্দাবন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবের স্থানটি এই জড় জগতের ঊর্ধ্বে। মহাদেব সেদিক দিয়েও ভগবানের এই অবতার, সেটা ভগবানের তিনি গুণাবতার, আবার আরেক দিক দিয়ে ভগবানের যে তিনি যে আরেক রকমের অবতার, সেটা এইভাবে বিশ্লেষণ করা হচ্ছে যে তার প্রকৃত স্থিতিটি কি। বলা হচ্ছে যে ভগবান যখন জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করছেন, দৃষ্টিপাত করছেন মহাবিষ্ণু, সেই দৃষ্টিপাতের ফলে এই জগৎ বিক্ষুব্ধ হচ্ছে, এবং সেই দৃষ্টিপাতের ফলে সমস্ত জীবেরা এই জড় জগতে এসে আসছে। এখন শিবের যে কাজ, আচ্ছা তার আগে বলা যায় এটা যে এই জগৎটি, এই জড় জগৎটি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। যেহেতু এটি তার বহিরঙ্গা শক্তি, তাই তিনি সরাসরি ভাবে জড় জগতের সঙ্গে ডিল করতে পারেন না। হ্যাঁ, ডিল করলে তো তার বহিরঙ্গা থাকবে না, সেটা অন্তরঙ্গ হয়ে যাবে। তাই এই জড় জগতের সঙ্গে ডিল করার জন্য হি ট্রান্সফর্মস হিমসেলফ ইন্টু শম্ভ, শিব। এখন এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি শিব হচ্ছেন মহাদেবীর পতি, তাই না? মহামায়ার দুর্গা বা কালী, চণ্ডী, এদের পতি হচ্ছেন মহাদেব শিব। কেন? হি ইজ ডিলিং উইথ দেম, অ্যান্ড বিকজ হি ইজ হার হাজব্যান্ড, হিজ সিচুয়েশন ইজ হায়ার দেন হার ন্যাচুরাল। তাই তার স্থিতিটি দেবী ধামের ঊর্ধ্বে। এই সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে এইভাবে বলা হচ্ছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেত যা সম্ভূতাম অপি তথা সমুপৈতি কার্যাত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজাম। যে ক্ষীর অর্থাৎ দুধ যেমন দই হয়ে যায়, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত, বিকার বিশেষের যোগে যেমন তা দইয়ে পরিণত হয়, ঠিক তেমনি কোন একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য যা সম্ভূতামপি তথা সমপৈতি কার্য, মানে বিশেষ কাজ সম্পাদনের জন্য তিনি সম্ভূতে রূপান্তরিত হয়েছে। এইটি ভগবানের সঙ্গে শিবের পার্থক্য। যেমন এখানে আরেকটা ইয়ে বলা হচ্ছে, দুধ দই হতে পারে, দুধ আর দই একদিক দিয়ে দেখতে গেলে একই, কিন্তু দুধটা দই হতে পারে, দই কিন্তু দুধ হতে পারে। কি বলছি, তৃতীয় নয়ন নয়, কুচ্ছর দেশ থেকে, মানে ভ্রুযুগলের মধ্যে থেকে, তিন ব্রহ্মার তিনটি হচ্ছে নয়ন নেই, শিবের তিনটি সেটি সৃষ্টির আদিতে, ব্রহ্মা যখন এলেন সৃষ্টির আদিতে হয়েছিল, কল্পে কল্পে সেটা নয়। শিব এই যে শিবের যে এই যে রুদ্র একাদশ রুদ্র যে ব্রহ্মার কুচ্চোদ্বয় থেকে প্রকাশিত হলেন তার ক্রোধের ফলে, সেটা তারা হচ্ছেন শিবের অবতার, শিবের মহাদেবের প্রকাশ। এই জড় ব্রহ্মাণ্ডে মহাদেবের রেপ্রেজেন্টেশন হচ্ছে তাদের মাধ্যমে। হরে কৃষ্ণ। তো তোমাদের তো যাওয়ার সময় হয়ে গেল, তোমরা ভালোভাবে থেকো সকলে, ভগবানের শরণাগত হয়ে জীবনযাপন করো, দিনাতিপাত করো, ভালো করে ভগবানের সেবা করো, ভালোভাবে ভগবানের ভক্ত হও। তোমাদের মধ্যে যারা জপ করছো তারা নিষ্ঠা ভরে, আরো বেশি করে নিষ্ঠা ভরে জপ করো, আর যারা করছো না তারা এখন থেকে জপ করতে শুরু করো। করবে? আমি তোমাদের কাছে এই অনুরোধটা রাখলাম, তার ফলে তোমাদেরই মঙ্গল হবে। না তুমি হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, সমবেত ভক্তবৃন্দ কি, শ্রী শ্রী গৌরনিতাই কি, শ্রী শ্রী রাধা মাধব কি, গৌর প্রেমানন্দে হরি হরি নমো পদায় কৃষ্ণপৃষ্ঠানে ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে বিশেষ।